বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 4 জানুয়ারি, 20 পৌষ এবং ফার্সি 15 দে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজ এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। জেনারেল কাসেম সুলেমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলায় বিজেপির দালালি করার জন্য মিম এসেছে বলে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মন্তব্য করেছেন সে সম্পর্কে কলকাতা থেকে একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে পত্র পত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট রুহানির নির্দেশে ইরানে আবার 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু, জানিয়েছেন সরকারের মুখপাত্র। পারস্য উপসাগরে মার্কিন অপতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান, যুদ্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আরব দেশগুলো। চুক্তির পরও বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে ভারত, হতাশা নেমে এসেছে বাংলাদেশের জনগণের মধ্যে। এবং ভারতে করোনা মহামারীর মধ্যে দেখা দিয়েছে বার্ড ফ্লু জনিত নতুন সমস্যা, একাধিক রাজ্যে সতর্কতা জারি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান ফোর্দ পরমাণু স্থাপনায় 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। ইরান সরকারের মুখপাত্র আলি রাবি আজ বলেছেন, প্রেসিডেন্ট ড হাসান রুহানির নির্দেশে ফোর্দ স্থাপনায় 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, ফোর্দ স্থাপনায় গ্যাস ঢোকানোর প্রস্তুতি সংক্রান্ত কাজ শুরু হয়েছে। আজই ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড বা UF6 এর প্রথম ফলাফল হাতে আসবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA কে জানানো সহ সব ধরনের নিয়ম মেনেই এই কাজ শুরু হয়েছে বলে তিনি জানান। একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের জাতীয় সংসদে স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান নামে যে বিল পাশ হয়েছে তা বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন বলে জানান ইরান সরকারের মুখপাত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যেসব দুষ্টুমিপূর্ণ তৎপরতা চালাচ্ছে তা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন রাখবে বলে সিদ্ধান্ত ঘোষণা করার একদিন পর ইরানের এই মুখপাত্র এসব কথা বললেন। সাইদ খাতিবজাদে বলেন, আমেরিকার নানা পদক্ষেপ ও তৎপরতা এবং কিছু
এবং কিছু বজ্জাতিপূর্ণ কর্মকাণ্ড আমাদের নজরের বাইরে নেই। আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা এবং সামরিক সংস্থাগুলো আমেরিকার সমস্ত পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিফাল। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। গতকাল আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার নির্দেশ দিয়েছেন যে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস মোতায়েনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎসকে পারস্য উপসাগর থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। মিলার মূলত ট্রাম্পের সেই সিদ্ধান্ত রদ করলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সহযোগী আরব দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ শুরু হলে এসব আরব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে লেবাননের আল মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরব দেশগুলোকে তাদের নীতি সংশোধন করার আহ্বান জানান। হাজিজাদে বলেন, আমেরিকা ও ইহুদিবাদী সরকার বিশ্বের কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে যদি কোনো ঘটনা ঘটে এবং যুদ্ধ লেগে যায়, তাহলে আমরা মার্কিন ঘাঁটিগুলো এবং এসব ঘাঁটির স্বাগতিক দেশগুলোর মধ্যে কোনো পার্থক্য করব না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পর মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি দিন দিন জোরদার হয়েছে। এটি হচ্ছে জেনারেল সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করার পর অন্যতম প্রতিক্রিয়া। জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুত থেকে দেয়া এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, যারা মনে করে হত্যা, যুদ্ধ এবং গাড়িবোমা হামলা চালিয়ে আমাদেরকে দুর্বল করা সম্ভব, তারা আসলে কল্পনার জগতে রয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার জন্য তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দায়ী থাকবেন। লেবাননের আল মানার টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইব্রাহিম রাইসি এসব কথা বলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেন কি না সেটা বড় কথা নয়, বরং তার প্রাপ্য শাস্তি তাকে ভোগ করতে হবে। সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প অপরাধ করেছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম রাইসি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে এবং প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের একমাত্র সুবিধাভোগী হচ্ছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। গতকাল জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে একথা বলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্পষ্টভাবে ইঙ্গিত করে বলেন, এক বছর আগে এই দিনে দ্য টেররিস্ট ইন চিফ কাপুরুষোচিতভাবে সন্ত্রাসীদের এক নম্বর শত্রুকে হত্যা করেছে। জারিফ তার টুইটার পোস্টে আরও বলেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের পর দায়েশের তৎপরতা শুধুই বেড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আরও প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেও আপাতত বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহ করবে না ভারত। এই নিয়ে ঢাকায় একরকমের হতাশা দেখা দিয়েছে। নাসির মাহমুদের ডেস্ক রিপোর্ট।
ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেও আপাতত বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হচ্ছে না। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকা গতকাল রোববার মানবদেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত। এর পরপরই দেশটির সরকার ভ্যাকসিনটি রপ্তানিতে কয়েক মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা জানিয়েছেন, ভারতের ভ্যাকসিন অনুমোদনকারী কর্তৃপক্ষ গতকাল রোববার শর্ত সাপেক্ষে অক্সফোর্ডের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। শর্তে বলা হয়েছে, ভারতের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বা টিকা প্রাপ্তি নিশ্চিত করতে আপাতত টিকা রপ্তানি করতে পারবে না সিরাম ইনস্টিটিউট। সিরাম ইনস্টিটিউটের সিইও আরও জানিয়েছেন, আপাতত অক্সফোর্ডের টিকা বাজারজাতকরণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা শুধু ভারত সরকারকে দিতে পারব। ভারতের এমন সিদ্ধান্তের ফলে আগামী মার্চ বা এপ্রিলের আগে অক্সফোর্ডের টিকা রপ্তানি করা সম্ভব হবে না বলে জানান সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। এর আগে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ সরকারের মন্ত্রীরা বলে আসছিলেন, জানুয়ারির শেষ নাগাদ কিংবা ফেব্রুয়ারিতে টিকা পাবে বাংলাদেশ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ করোনার টিকা কেনার জন্য বাংলাদেশ সরকার দেশের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ করে 6 মাসে এই টিকা পাবে বাংলাদেশ। সরকার বিনামূল্যে এই টিকা দেবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী 23 ও 30 জানুয়ারি সিলেট লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে আগামী 23 ও 30 জানুয়ারি ঢাকা সিলেট টু লন্ডন সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, এই 2 দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে 2টি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু এই 2টি ফ্লাইটই বাতিল করা হয়েছে, তবে সিলেট লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়লেও বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ফ্লাইট যোগাযোগ অব্যাহত থাকায় সিলেটবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে। ভারতে করোনা মহামারীর মধ্যে বার্ড ফ্লু জনিত নতুন সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে, জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে করোনা আবহের মধ্যে বার্ড ফ্লু জনিত নানা সমস্যায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওই বিষয়ে একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশে বার্ড ফ্লুর ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজস্থানে কাক, মুরগি ও ময়ূর মারা যাওয়ার ঘটনায় ঝুঁকি না নিয়ে রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে বার্ড ফ্লু অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া ঝাড়খণ্ড রাজ্যেও সতর্কতা জারি হয়েছে। রাজ্যে সন্দেহজনক অসুস্থ পাখির নমুনা পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঁচির বীরসা কৃষি কলেজের পশু চিকিৎসক ডাক্তার সুশীল প্রসাদ বলেন, ঝাড়খণ্ডে এখনও বার্ড ফ্লুর কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পাখি আমদানি করা হয় বলে সতর্কতা জারি রয়েছে। বন্য প্রাণী দপ্তর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং মুখ্য ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বার্ড ফ্লু অ্যালার্ট জারি করেছেন। যেহেতু মানুষের শরীরেও বার্ড ফ্লু ছড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেজন্য সমস্ত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, বন ও স্যাংচুয়ারির উপরেও নজরদারি করা হচ্ছে। রাজস্থানের অ্যানিম্যাল হাজবেন্ডারির মুখ্য সচিব কুঞ্জিলাল মিনা বলেছেন, কোটা, যোধপুর, জয়পুর সহ একাধিক জেলায় ভাইরাস সংক্রমণের ফলে কাকের মৃত্যু হচ্ছে। বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণে পাখি মৃত্যু হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে নমুনা পরীক্ষায় H5N8 ভাইরাসের স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে। এরপরে রাজ্যের প্রত্যেক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের অ্যানিম্যাল হাজবেন্ডারির সচিব আরুষি মল্লিক জানিয়েছেন, এখনও পর্যন্ত 75টি কাকে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত পাখিদের সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে। যেখান থেকে কাক মৃত্যুর খবর আসছে সেখানে দ্রুত নমুনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার জলাশয়গুলো পরীক্ষা করা হচ্ছে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। নির্বাচনের ফল পাল্টে দিতে 11,000-এর বেশি ভোট কোনোভাবে খোঁজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে টেলিফোনে চাপ দিয়েছিলেন। তবে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্স পার্জার ফল সঠিক হয়েছে বলে ট্রাম্পকে জানান। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় আমেরিকা জুড়ে তোলপাড় চলছে। গতকাল রোববার দ্য ওয়াশিংটন পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্স পার্জারের কথোপকথনের অডিওটি প্রথম প্রকাশ হয়। এ সংক্রান্ত খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জানুয়ারি ব্র্যাড রাফেন্স পার্জারকে ফোন করেন। ট্রাম্প বলেন, আমি একটা জিনিসই চাইছি, কোনোভাবে 11,780 ভোট খুঁজে বের করা। ট্রাম্পের এই চাওয়ার কারণ হল জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে এবং জর্জিয়ার নির্বাচনে তিনি জয়লাভ করেছেন তা প্রমাণিত হবে। এমনিতেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন। মার্কিন ডেমোক্রেট দল থেকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পলেসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে যখন আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে, তখন গতকাল পেলোসি বিরোধী দল থেকে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন। ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত 80 বছর বয়সের এই নারী এ নিয়ে চারবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন। গতকালের ভোটাভুটিতে তিনি পেয়েছেন 216 ভোট। অন্যদিকে রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি 209 ভোট পেয়েছেন। সেক্ষেত্রে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে, সে কথা সুস্পষ্ট। গতকালের ভোটাভুটিতে ডেমোক্রেট দলের 5 সদস্য ন্যান্সি পেলোসির পক্ষে ভোট দেননি। ন্যান্সি পেলোসি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক। তিনি গত মাসে বলেছিলেন, সুযোগ থাকলে তিনি ডোনাল্ড ট্রাম্পকে চুল ধরে এবং হাত পা ধরে হোয়াইট হাউস থেকে বের করে দিতেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরান কখনও লেবানন ও প্রতিরোধ যোদ্ধাদেরকে ভুলে যায়নি। জেনারেল সোলেমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানির শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ যে বক্তব্য দিয়েছেন তা কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। নাসরুল্লাহ তার বক্তব্যে মধ্যপ্রাচ্যে ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথা উল্লেখ করেছেন। হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের বিরুদ্ধে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় এবং লেবাননের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময়গুলোতে ইসলামী ইরান কখনো লেবানন ও প্রতিরোধ যোদ্ধাদেরকে ভুলে যায়নি এবং তাদের পাশে ছিল। হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহর বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তিনি বলেছেন, সামরিক কমান্ডারদের হত্যা করে এ অঞ্চলে ইসরায়েল ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোকে দমিয়ে রাখা যাবে না। প্রতিরোধ সংগঠনগুলোর কমান্ডাররা ধর্ম ও আল্লাহ তাআলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করাকে গৌরবের বিষয় বলে মনে করে। প্রতিরোধ সংগঠনের কেউ যদি শহীদ হয় তাহলে প্রতিরোধ সংগঠন আরও বেশি বেগবান হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ আরও বলেছেন, এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো শহীদ কমান্ডারদের উৎসর্গীকৃত জীবন থেকে শিক্ষা নিয়ে তারা প্রতিরোধ সংগঠনকে আরও জোরদার করেছে, আরও সতর্ক হয়েছে। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েল সহ এ অঞ্চলে তাদের কয়েকটি আরব মিত্রদেশ এখন উপলব্ধি করতে পারছে যে প্রতিরোধ শক্তির কমান্ডারদের হত্যা করে তারা কৌশলগত ভুল করেছে। এ প্রসঙ্গে নাসরুল্লাহ বলেন, মার্কিন কর্মকর্তারা ভেবেছিলেন জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে তারা এ অঞ্চলের প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দিতে পারবে, কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। হিজবুল্লাহ মহাসচিবের বক্তব্যের চতুর্থ যে দিকটি ফুটে উঠেছে তা হচ্ছে, তিনি বলেছেন, প্রতিরোধ শক্তির মোকাবেলায় যুক্তরাষ্ট্র হতাশ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হত্যাকাণ্ড চালিয়ে লক্ষ্য অর্জন করতে পারেনি। ইসরায়েলের সঙ্গে রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের কথা উল্লেখ করে নাসরুল্লাহ বলেছেন, এভাবে তারা প্রতিরোধ শক্তিকে দুর্বল করতে পারবে না, বরং প্রতিরোধ শক্তি এ অঞ্চলে আরও বেশি জোরদার হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার ভারত প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হায়দরাবাদ ভিত্তিক দল মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বাংলায় বিজেপির দালালি করার জন্য মিম এসেছে। এ সম্পর্কে মৌলানা সিদ্দিকুল্লাহর প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হায়দরাবাদ ভিত্তিক দল মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের তীব্র সমালোচনা করে বলেছেন, বাংলায় বিজেপির দালালি করার জন্য মিম এসেছে। গতকাল রোববার বীরভূমের শিউড়িতে জমিয়তের এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। রোববার মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক শেষে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে নির্বাচনে লড়াই করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। সেই প্রসঙ্গেই জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মিমের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, হায়দরাবাদ থেকে মিম নামক এক পাখি উড়ে এসেছে, খবরদার, এটা একটা বিষ মাখা খাবার। বাংলার জন্য আমরাই যথেষ্ট, হায়দরাবাদের মুরলির দরকার নেই বাংলায়। এ প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন,
এটা একটা অশুভ শক্তি, হায়দরাবাদের নেতৃত্বের প্রয়োজন মুসলমানের নেই, আমরা বাংলার জন্য যথেষ্ট। বাংলা একটা যৌথ পরিবার, হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে, ওদের চেতো মুখ হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে দেবে। ওরা বাংলার জন্য আগুন নিয়ে খেলতে এসেছে, আমি অনুরোধ জানাবো বাংলায় আগুন নিয়ে খেলবেন না। বাংলায় কোনো অবদান মিমের নেই, সর্বনাশ করতে এসছেন বাংলা, এটা অত্যন্ত সত্য কথা আমি আপনাদের বলছি। ওদের সাথে বিজেপির অন্তর্নিহিত একটা সম্পর্ক আছে, এটাও খুব পরিষ্কার
বলছিলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মিমরা কি নন্দীগ্রাম জঙ্গলমহলে আন্দোলন করেছে কোনোদিন? কোনো জায়গায় তারা ছিলেন? মাইকে আজান বন্ধ হওয়ার সময় ছিলেন? বাংলায় দিদিকে ব্যতিব্যস্ত করতে, বিজেপি দালালি করতে মিমের আবির্ভাব হয়েছে। এ প্রসঙ্গে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আরো বলেন,
অভিভাবক আমরা, আমার থেকে বাংলায় কেউ মুসলিম দরদি নেই, এটা দায়িত্ব নিয়ে বলছি। একইভাবে এই সমস্ত অমুসলিম বন্ধুরা আছেন, অর্থাৎ বাংলার পালস আমরা বুঝি, বাংলার দরদ ফলানো খুব সহজ, দুঃখে থাকা বড় কঠিন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সুখে দুঃখে থাকার মানুষ
বলছিলেন রাজ্যের মন্ত্রী ও জমিয়ত প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকিকে বন্ধু বলে উল্লেখ করে বলেন, তহা সিদ্দিকি সাহেব আমাদের বন্ধু, আমরা মিলিতভাবে বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিষ্ঠিত করব, সাম্প্রদায়িক দলের শিকড় উপড়ে ফেলব, এছাড়া বাংলা বাঁচবে না বলেও মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন।
শ্রোতা বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র ও ইমেল দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন।
প্রিয়জন,
শ্রোতা ভাই বোনেরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নিন। আশা করি বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন তাঁরা সবাই সুস্থ ও ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো প্রিয়জনের আসর সাজিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, হারাম খাবার খেয়ে ইবাদত করা বালুর উপর ভবন তৈরি করার সমতুল্য।
খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। জানলাম হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। তো আমরা সবাই যেন হালাল উপায়ে জীবিকা অর্জন করতে পারি এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে সৌদি আরবের তাবুক শহর থেকে, আর লিখেছেন জাফরুল ইসলাম জাফর। তিনি লিখেছেন, প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও রেডিও তেহরানের সকল আয়োজন নিয়মিত শুনি। কোরআনের আলো অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তাফসির আমার খুব ভালো লাগে এবং পবিত্র কোরআন সম্পর্কে জানতে চেষ্টা করি। অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন পর্বে পরিবেশিত তাফসিরগুলো পড়ে থাকি। কর্মব্যস্ততার কারণে নিয়মিত লেখালেখি করতে পারি না, তবে শুনতে মিস করি না। ধন্যবাদ জানাই রেডিও তেহরানের সকল কলা কৌশলীকে।
প্রবাসে নানা রকম ব্যস্ততা সত্ত্বেও চিঠি লিখে মতামত জানানোই জাফর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গাজীপুরের টঙ্গীর শফি উদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম লিখেছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান ভালো লাগা এক বেতার কেন্দ্রের নাম। মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধনে এর কোনো বিকল্প মাধ্যম আজও আমার চোখে পড়েনি, তাই তো শুনি আর রেডিও তেহরানের প্রচারের ও প্রসারের জন্য সর্বদা সচেষ্ট থাকি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব অনুষ্ঠান প্রচার করে আমাদের জন্য শিক্ষা গুরুর ভূমিকায় দিবারাত্র নিরলস কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
আমাদের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান সম্পর্কে ফিরোজ ভাই কিছু লিখেছেন কি?
হ্যাঁ, রংধনু রাসুর সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরান নানা বিষয়ে অনুষ্ঠানমালা প্রচার করে। এসব অনুষ্ঠানের মাঝে যে অনুষ্ঠানটি তৈরি করতে সবচেয়ে বেশি মেধা ও শ্রম ব্যয় করতে হয় তা হল রংধনু, কারণ শিশু কিশোরদের যথাযথ শিক্ষা ও মানসিক বিকাশের জন্য অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে অনেক গবেষণা ও চিন্তাভাবনার দরকার পড়ে। এই অনুষ্ঠান নিয়ে আমার মতামত হল, এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে ছোটদের কুইজের মাধ্যমে পুরস্কার দেয়া হোক।
রংধনু আসর সম্পর্কে মতামতের জন্য ফিরোজ ভাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্যাল লিখেছেন কয়েকটি চিঠি। একটি চিঠিতে তিনি লিখেছেন, এটা জেনে খুবই খুশি হলাম যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান। চিকিৎসা জগতে ইরানের এই অসামান্য সাফল্যে আমরা গর্বিত।
চিঠি লেখার জন্য বিধানচন্দ্র সান্যাল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসুরের পরের মেইলটি পাঠিয়েছে মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক। এ শ্রোতাবন্ধু লিখেছেন, 15 নভেম্বর প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লেগেছে, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আল্লাহর সুন্দর সুন্দর ও অর্থবোধক নামগুলো নিয়ে প্রচারিত ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা। অনুষ্ঠানটি শুনতে শুনতে নিজের অজান্তেই নিজের মন পবিত্র হয়ে যায়। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিষয়টি চিঠি লিখে জানানোয় সাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, বেশ কিছু চিঠি তো পড়া হলো, তো এবার না হয় আমরা এক শ্রোতা বন্ধুর সাথে কথা বলি।
হ্যাঁ, আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলবো ভারতের এক শ্রোতা বন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি হাফিজুর রহমান, গ্রামপোস্ট চুপি, থানা পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত। আমাদের এখানকার একটা শ্রোতা ক্লাব আছে, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব। আমি সেই ক্লাবের সভাপতি।
ভাই হাফিজুর রহমান, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি ঠিক কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা শুরু সেই 90-এর দশকের একেবারে প্রথম দিকে। তখন থেকেই প্রায় প্রতিদিনই অনুষ্ঠান নিয়ে আমি আমার মতামত পোস্ট কার্ডে পাঠাতাম, বলা যায় সেই 90-এর দশকের প্রথম থেকেই আমার রেডিও তেহরানের সঙ্গে সম্পর্ক এবং আমি একজন সেই থেকেই শ্রোতা।
তার মানে আপনি দীর্ঘ 3 দশক ধরে, মানে 30 বছর ধরে রেডিও তেহরান শুনছেন, তো কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এই বেতারের অনুষ্ঠান শুনে যাচ্ছেন?
রেডিও তেহরানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খবরের দিক থেকে বলতে গেলে খবর হচ্ছে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, ইসলামকে অবমাননা করা সেই খবরগুলো রেডিও তেহরান পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরে এবং আমরা ইসলামের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে খুব সুন্দরভাবে জানতে পারি। বিশেষ করে আমরা বলতে পারি মুসলিম বিশ্বের খবরাখবর শোনার জন্য আমাদের কাছে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানই একমাত্র ভরসা।
তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের ভূমিকা সম্পর্কে কিছু বলবেন কি?
বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে কোনো বিষয়ে ইরান মাথা তুলে দাঁড়িয়ে আছে, কোনো ক্ষেত্রে মাথা নোয়ায় না। এবং আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশ নানাভাবে তেহরানকে অবনমিত করে রাখতে চায়, কিন্তু তেহরান তাদের সবসময় যোগ্য জবাব দিয়ে চলেছে। এটা আমার কাছে খুব ভালো লাগে।
সবশেষে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে আপনি তাও দিতে পারেন।
অনুষ্ঠানের বিষয়ে একটা বিষয় কথাই বলতে চাই, বর্তমানে 6150 কিলোহার্জ অনুষ্ঠান চলছে, এটার বিশ্লেষণ মান কিন্তু খুবই খারাপ। এই মান উন্নয়ন একান্ত প্রয়োজন। তবে আমাদের ভরসা যে অ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আমরা লাইভ অনুষ্ঠান আমরা দেখতে পাই এবং অ্যাপে আমরা যেকোনো সময় দেখতে পাই, আর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থার যে উন্নতি তা অত্যন্ত লক্ষণীয়। এটা সুদূর প্রসারিয়ে হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে মাসিক কুইজ বা শ্রোতা মতামত বা শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন এগুলি অবশ্যই নিয়মিত ভাবে রাখলে আমার মনে হয় খুব ভালো হবে।
আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সাক্ষাৎকারের পরও আবারও ইমেলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ঝাউবনা থেকে হামিম হোসেন মণ্ডল বুলবুল পাঠিয়েছেন এই ইমেলটি।
বুলবুল ভাই একসময় আমাদের কাছে নিয়মিত চিঠি লিখতেন, দীর্ঘদিন পর নীরবতা ভেঙে আবারও চিঠি লেখায় তাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই চিঠিতে তিনি কি লিখেছেন?
সালাম জানানোর পর বুলবুল ভাই লিখেছেন, অনেক দিন পরে আবার প্রিয়জন শুনলাম।
অনেক দিন পর আপনার মেল পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে, আশা করি আবারও নিয়মিত লিখবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আলী সাহারদির উৎস ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট HM তারেক লিখেছেন আসরের পরের চিঠিটি। তিনি লিখেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন সঠিক ও আকর্ষণীয় অনুষ্ঠান প্রচারের অভাবে প্রায় শ্রোতাশূন্য হয়ে যাচ্ছে, তখন একমাত্র রেডিও তেহরানই বাস্তবমুখী অনুষ্ঠান প্রচার করে বিপুল জনগোষ্ঠীর আস্থা অর্জন করছে। পাশ্চাত্যের জীবন ব্যবস্থা অনুষ্ঠানের নবম পর্বে পাশ্চাত্যের মানুষ কেন আত্মহত্যা করে সে বিষয়ে বিস্তারিত জানলাম এবং ভীষণ ভীষণ উপকৃত হলাম।
ভাই HM তারেক, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন।
আসরের পরের চিঠিটি পাঠিয়েছে SM নাজিমউদ্দিন। এ শ্রোতা ভাইয়ের ঠিকানা হচ্ছে গ্রাম বড়ইপাড়া, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা এবং ওয়েবসাইটের ভিজিটর। রেডিওতে প্রচারিত অনুষ্ঠানের অডিও ফাইল আর্কাইভ থেকে সহজেই শুনে নিতে পারি। এছাড়া বিশ্ব সংবাদের পাশাপাশি নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদনগুলো পড়ে ইরান সম্পর্কে অনেক কিছু জানতে পারি।
রেডিও তেহরানের ওয়েবসাইট বার্স টুডে সম্পর্কে আপনার মতামত জেনে খুব ভালো লাগলো। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পর আবারও বাংলাদেশের চিঠি। বগুড়ার চাঁদনি বাজার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠিয়েছেন এটি। তিনি লিখেছেন, প্রিয়জন অনুষ্ঠান থেকে কিন্তু বেশিদিন দূরে থাকা যায় না, যতই ব্যস্ত থাকি না কেন প্রিয়জনের ডাকে সাড়া দিতেই হয়, কারণ প্রিয়জন হচ্ছে শ্রোতাদের মিলন মেলার আসর। গত সপ্তাহের আসরে আমার চিঠির জবাবের পাশাপাশি শুনেছিলাম আমার অনুরোধের গানও, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে। অজস্র ধন্যবাদের জন্যে
রেডিও তেহরানকে।
প্রিয়জন সম্পর্কে মতামত জানানোর জন্য সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমানের পাঠানো একটি মেইল আমি ওপেন করছি। তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি, ভালো লাগছে আপনাদের প্রতিটি পরিবেশনা।
এরপর হাফিজুর রহমান আরও লিখেছেন, 17 নভেম্বর তারিখের অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদে বলা হলো, ইসলামী প্রজাতন্ত্র ইরান মঙ্গলবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধন করেছে। এই কিটের সাহায্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। এটা নিশ্চিত বিরাট একটা পাওয়া। এছাড়া দৃষ্টিপাত, দর্পণ এবং ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠানটি উপভোগ্য ছিল বলে হাফিজুর ভাই চিঠিতে উল্লেখ করেছেন।
একদিনের পুরো অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য হাফিজুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর লিখেছেন শরীফা আক্তার পান্না। 17 নভেম্বর প্রচারিত দর্পণ অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, দর্পণের আজকের বিষয় ছিল ইউরোপে ইসলাম বিদ্বেষ এবং উগ্র ডানপন্থীদের উত্থান। অনুষ্ঠানে আলোচনা করা হয় যে ইউরোপের সরকারগুলো মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা বিশ্ববাসী ইউরোপের সরকারগুলোর প্রতি তাদের এহেন হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
ইউরোপের সরকারগুলো উগ্রবাদের বিপক্ষে অবস্থান নেবেন এবং ইসলাম বিদ্বেষী তৎপরতা বন্ধ করবেন, আমরাও এ কামনা করছি। আসরের এ পর্যায়ে আমি কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। টাঙ্গাইলের আকন্দের বাইর থেকে মোবারক হোসেন ফণী, জামালপুরের মাদারগঞ্জ থেকে হারুন অর রশিদ এবং সিদ্ধার্থ ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে।
তো চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের আসর শেষ করব একটি ফার্সি গান শুনিয়ে। গানের কথা লিখেছেন মোহাম্মদ আলী বাহমানি, শিল্পী ও সুরকার তুরাজ শাবন খনি, অনুবাদ ও আবৃত্তি করেছেন নাসির মাহমুদ।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
صدا همون صدا بود، صدای شاخه ها بوری چه ها بود، بهار بهار چه اسم آشنایی، صدات میاد اما خودت کجایی، وا بکنیم پنجره ها رو یا نه، تازه کنیم خاطره ها رو یا نه، وا بکنیم
স্বপ্ন ছিল সেই চির চেনা জানা স্বপ্ন, শাখা প্রশাখা আর শিকড়ের স্বপ্ন, বসন্ত আহা বসন্ত কত চেনা সে নাম আস্তর, তোমার শব্দ ভেসে আসে কিন্তু তুমি কোথায় পলাত, জানালাগুলো কি খুলে দেব নাকি না, স্মৃতির দেরাজ খুলবো নাকি খুলবো না,
বাহার উমার لباس نو تنم کرد، تازه تر از فصل شکفتنم کرد، بهار اومد با یه بغل جوونه، عید آورد از تو کوچه توفونه، حیات ما یه غربی، باغچه ما یه گلدون، خونه ما همیشه منتظر یه مهمون، بهار بهار یه مهمون قدیمی، یه آشنا یه ساده و صمیمی، یه آشنا که مثل قصه ها بود، خواب و خیال همه بچه ها بود، آه که چه زود بلک عیدیامون، وقتی شکست باها شکست دلامون،
এলো সেই বসন্ত নতুন পোশাক পরিয়ে গায়, বসন্তের চেয়ে তরতাজা যেন হয়ে গেলাম তনুকায়, এসেছে বসন্ত সঙ্গে নিয়ে এক রাশ তাজা আমেজ, এনেছে ঈদ গলি থেকে ঘরে যেন আনন্দের সেজ, উঠোন আমাদের এক গালিচা যেন বাগিচা ফুলদানি, ঘর আমাদের অতিথির জন্যে অপেক্ষায় সারাক্ষণে, বসন্ত বসন্ত এক পুরনো কুটুম,
সহজ চিরচেনা একান্তই অনুপম, চেনা একেবারে কিসার মতো যেন, শিশুদের ঘুম পাড়া নিয়া কিংবা স্বপ্ন হেন। মাটির জমানো ব্যাংক দ্রুতই ভেঙে গেল, ব্যাংকের সাথে মনটাও হলো এলোমেলো।
বাহর মাত পারফর নখতে চিন کرد, خنده به دل مردگی زمین کرد, چقدر دلم فصل بهار رو دوست داشت, با شدن پنجره ها رو دوست داشت. بهار اومد پنجره ها رو وا کرد, منو با حسی دیگه آشنا کرد. یه حرف یه حرف حرفای من کتاب شد, هر که همش سال بی جواب شد. دروغ نگم هنوز دلم جوون بود, که صبح تا شب دنبال آب و نون بود.
বসন্ত এল, বরফগুলো হলো বিন্দু বিন্দু, মাটির মৃত অন্তরে ফোটালো হাসির সিন্ধু। বসন্ত ঋতুকে কি যে ভালোবাসে অন্তর, খোলা জানালাকেও বাসত ভালো নিরন্তর। এলো বসন্ত, জানালাগুলো খুলে দিল, কি যে অনন্য এক অনুভবে নিয়ে গেল। কত কথা কত প্রশ্নের পাহাড়ে গ্রন্থ অমলিন, আফসোস সকল প্রশ্নই রয়ে গেল উত্তরহীন। মিথ্যে নয়, তখনও এ মন ছিল তরুণ সংকাশী, রুটি রুজির পেছনেই পড়েছিল দিবানিশী। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 4 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাজনীতিবিদদের আদর্শ থাকা দরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইত্তেফাক, 5 জানুয়ারি গণতন্ত্র হত্যার এক নজিরবিহীন কালো অধ্যায়, মির্জা ফখরুল। যুগান্তর, ফিরেছে 3.25 লাখ কর্মী, শ্রমবাজার তছনছ, মানব জমিন। জাতীয় পতাকা বিধিমালার বিধিবিধান কঠোরভাবে অনুসরণের সতর্কতা বাংলাদেশ প্রতিদিন। ভারতে টিকা পাচ্ছে মাত্র $2, আমাদের দিতে হচ্ছে $5। ডাক্তার জাফরুল্লাহ, কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। চুক্তিভিত্তিক কৃষিতে আগ্রহী নই, কৃষক বিক্ষোভের মাঝে ব্যাখ্যা রিলায়েন্সের আনন্দবাজার পত্রিকা। কারা বহিরাগত, তৃণমূলকে নিশানা অনুরাগের, উনি তো রাষ্ট্রমন্ত্রী, পাল্টা সৌগত। আজকাল শ্মশানের ছাদ ভাঙার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, গাফেলতির অভিযোগে গ্রেপ্তার 3, সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ভারত সরকার বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। ভারত সরকার করোনা ভাইরাসের ভ্যাকসিন রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হবে সে কথাও ভারত সরকার ভালোভাবেই জানে। তারপরেও এই কাজ করেছে। এই যে করোনা ভ্যাকসিনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, এই নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ভারত সরকার একটি অনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। তার কি উদ্দেশ্য আমরা জানি না, কেন নিষেধাজ্ঞা আরোপ করেছে হঠাৎ করে এই পর্যায়ে এসে, তাদের সাথে চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরে কেন নিষেধাজ্ঞা আরোপ করলো আমরা পরিষ্কার না। তারপরেও আমরা যে কথা বলবো যে সেটি হচ্ছে যে আমরা দফায় দফায় ভারতের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটতে দেখেছি, বিশেষ করে এই বিজেপি সরকার যতদিন ক্ষমতায় ততদিন এই সমস্ত ঘটনা আমরা অনেকবার দেখেছি। বেশ কিছুদিন আগে আমরা যখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ইলিশ মাছ উপহার পাঠালাম, সেই দিনই ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিল বাংলাদেশে। এই সমস্ত ঘটনা বাংলাদেশের জন্য যেমন বিব্রতকর তেমনি অত্যন্ত অপমানজনক। আমরা ভারতের সাথে চাই সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকাটা স্বাভাবিক এবং অত্যন্ত জরুরি বটে। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু আমরা সেই রকমের আচরণ দেখি না। আমরা অনেক ঘটনাতেই ভারতের উপরে হতাশ এবং ক্ষুব্ধ হতে বাধ্য হই।
গতকাল গেল ইরানের কোস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী। অনেকেই প্রশ্ন তুলেছে, ইরান সরাসরি তার শাহাদাতের প্রতিশোধ নিতে পারল না কেন, কি বলবেন আপনি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী গতকাল পালিত হলো। অত্যন্ত বেদনাবিধুরভাবে এই দিন পালন করেছে ইরানের জনগণ, মধ্যপ্রাচ্যের বহু দেশে এটি পালিত হয়েছে। বাংলাদেশের মানুষের অনেকেই কাসেম সুলাইমানিকে গতকাল স্মরণ করেছেন, হয়তো ব্যক্তিগতভাবে মনে মনে। বাংলাদেশের গণমাধ্যমে এর একটা ভালো রকমের প্রতিফলন ছিল, কাসেম সুলাইমানিকে শহীদ করার পরে কেন ইরান সরাসরি এবং প্রকাশ্য প্রতিশোধ নিতে পারলো না তা নিয়েও কোথাও কোথাও আলোচনা হয়েছে, গণমাধ্যমেও আলোচনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মার্কিন সামরিক ঘাঁটিতে, সেই ক্ষেপণাস্ত্র হামলা ছিল প্রথম প্রতিশোধ। তাতে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে সেটি বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমেরিকার মতো বলদর্পী শক্তির মুখের উপরে এরকমের চপেট আঘাত করা, এটি ছিল অনেক বড় সাহসের ব্যাপার, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার বিরুদ্ধে এইভাবে চোখে চোখ রেখে কথা বলেছে কেউ, এর নজির নেই, ইতিহাস নেই, সে কাজ করেছে ইরান। এবং ইরানের পক্ষ থেকে যে ঘোষণা সেটি হচ্ছে এই যে ইরান কিন্তু প্রতিশোধ নিয়ে শেষ করেনি, বরং বলেছে কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের আরো প্রতিশোধ গ্রহণ করা হবে এবং ধাপে ধাপে দফায় দফায়। সেই প্রতিশোধের ধরন এবং সময় কখন কি রকম কি হবে সেটি নির্ধারণ করবে ইরান, অন্য কেউ নয়। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্যে এমন একটি দেশ যে বিপ্লবের দেশ, ইসলামী বিপ্লবের দেশ, যারা একমাত্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক সরাসরি রুখে দাঁড়িয়েছে। অতএব তার সামনে অনেকগুলো সংকট, অনেকগুলো সমস্যা, সিরিয়া ইস্যু রয়েছে, ইয়েমেন ইস্যু রয়েছে, ইরাকের ব্যাপার রয়েছে, এরপরে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ঠিক রাখার প্রশ্ন আছে, পাশাপাশি ফিলিস্তিন রয়েছে, লেবাননে ক্রাইসিস তৈরি করা হয়েছে, প্রত্যেকটা দেশে ক্রাইসিস তৈরি করে দেওয়া হয়েছে, কাতারকেও অবরুদ্ধ করে ফেলা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে, অবরোধ দিয়ে সেখানে ইরান পাশে দাঁড়িয়েছে। এই যে নানামুখী সমস্যা, এই সমস্ত সমস্যা ট্যাকেল করতে গিয়ে ইরান এখনই ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তির সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারছে না, এটা খুব সহজেই বোঝা যায়। ফলে কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের চূড়ান্ত যে প্রতিশোধ মানুষ প্রত্যাশা করে, সেই প্রতিশোধের জন্য নিশ্চয়ই সময় লাগবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অনিশ্চয়তা বাড়ছে, ক্ষোভ, নতুন কৃষি আইন কৃষকদের ঝুঁকি প্রসঙ্গে সম্পূর্ণ নীরব। দৈনিক আনন্দবাজার পত্রিকার এশীয় নামের খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রবল চাপের সম্মুখীন হয়েও উত্তর পশ্চিম ভারতের কৃষি সমাজ বিনা শর্তে নতুন কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে অবিচল। স্বভাবতই প্রশ্ন ওঠে যে এতদিন পরেও অনড় মনোভাবের কারণ কি, বিলের কোন ব্যাপারে তারা ক্ষুব্ধ, কোথায় এই বিলের অসম্পূর্ণতা। আরও বড় পরিসরে প্রশ্ন হল, এই বিল এবং আন্দোলনের কি কোনো সুদূরপ্রসারী প্রভাব থাকবে কৃষিক্ষেত্রের উৎপাদন এবং বিনিয়োগের উপর। এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, চুক্তিভিত্তিক কৃষিতে আগ্রহী নই, কৃষক বিক্ষোভের মাঝে ব্যাখ্যা রিলায়েন্সের। খবরটিতে বলা হয়েছে বিতর্কিত কৃষি আইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের, চুক্তিভিত্তিক কৃষি কাজে নেই কোনো আগ্রহ। কৃষক আন্দোলনের আঁচ গায়ে পড়তেই বিতর্কিত আইনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ ঝেড়ে ফেলল রিলায়েন্স। তাদের পাল্টা অভিযোগ, প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে তাদের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সোমবার এই সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হিংসাত্মক ঘটনায় আমাদের হাজার হাজার কর্মীর জীবন বিপন্ন, সংস্থার যোগাযোগ পরিকাঠামো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেছে 130 কোটির অন্নদাতা কৃষকদের তারা অত্যন্ত শ্রদ্ধা করে। রাজ্যে আইনের শাসনই নেই, সুষ্ঠু অবাধ বিধানসভা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ রাজ্যপালের। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাতের জন্য কোনো ছেদ নেই, প্রায় রোজই দুপক্ষ সংঘাতে জড়ান তারা। সোমবার বর্ধমান সফরে গিয়ে সাংবাদিক বৈঠকে আরও একবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গোটা রাজ্য জুড়ে ক্রমশ আইনের অবনতি হচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন রাজ্যপাল। বুধবারও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। শ্রোতা বন্ধুরা, এবারে গুটিয়ে নিচ্ছি কথাবার্তার আজকের আসর, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। আমাদেরকে এখনই বিদায় নিতে হবে, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্ট রুহানির নির্দেশে ইরানে আবার 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু, জানিয়েছেন সরকারের মুখপাত্র। পারস্য উপসাগরের মার্কিন অপতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান। যুদ্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আরব দেশগুলো। চুক্তির পরও বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে না ভারত, হতাশা নেমে এসেছে বাংলাদেশের জনগণের মধ্যে। এবং ভারতে করোনা মহামারীর মধ্যে দেখা দিয়েছে বার্ড ফ্লু জনিত নতুন সমস্যা, একাধিক রাজ্যে সতর্কতা জারি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। একেবারে খুদা হাফেজ।